ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবির উদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। আজ অনুষ্ঠানে রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ঢাকায় ব্লগার অভিজিৎ রায়ের বইয়ের একজন প্রকাশক খুন হয়েছেন, অপরজন গুরুতর আহত। হামলায় আহত আরো দুই লেখক ও ব্লগার হাসপাতালে ভর্তি হয়েছেন।
রিপোর্ট রয়েছে আমির খসরুর।
পুলিশ বলছে সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে ১০১টি দেশীয় তৈরি বোমা এবং দুটি পাইপগান সহ ইসলামী ছাত্র শিবিরের দুজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
আর রয়েছে কলকাতা থেকে গৌতম গুপ্তের প্রতিবেদন।
আফ্রিকার দেশগুলির সঙ্গে শীর্ষ সম্মেলন থেকে ভারতের ঠিক কি প্রাপ্তি?
তবে প্রথমেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সেলিম হোসেন। ঢাকায় অতীতে নিহত ব্লগার অভিজিৎ রায়ের বইয়ের এক প্রকাশক খুন হয়েছেন, অপরজন গুরুতর আহত। হামলায় আহত আরও দুই লেখক এবং ব্লগার হাসপাতালে ভর্তি, জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
ঢাকায় ব্লগার অভিজিৎ রায়ের বইয়ের একজন প্রকাশক খুন হয়েছেন, অপরজন গুরুতর আহত। হামলায় আহত আরও দুই লেখক ও ব্লগার হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার অপরাহ্নে আলাদা দুটি স্পটে একই কায়দায় দুটি হামলা চালানো হয়। লালমাটিয়ায় প্রথম হামলায় শুদ্ধস্বর প্রকাশনীর প্রকাশক ও ব্লগার আহমেদুর রশিদ টুটুল সহ তিনজন আহত হন। দুর্বৃত্তরা তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে একই সঙ্গে গুলিও চালায়, পরে বাইরে থেকে তালা দিয়ে চলে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী ওয়াকিবুল হক শক্তি জানান, ১.৩০ থেকে ২টার দিকে এই ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে কাছাকাছি সময়ে খুন হন জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপন। ঢাকার আজিজ সুপার মার্কেটের ৩তলায় তাকে জবাই করে দুর্বৃত্তরা বাহির থেকে তালা দিয়ে চলে যায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের ছেলে। এই হত্যাকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে আবুল কাশেম ফজলুল হক বলেন, তিনি কারো কাছে বিচার চাইবেন না। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ব্রিটিশ হাই কমিশনার এই ঘটনার নিন্দা জানিয়েছেন। উল্লেখ করা যায়, ব্লগার অভিজিৎ রায় গত ফেব্রুয়ারিতে খুন হন। ওই ঘটনার এখনো কোনো কুলকিনারা হয়নি। এরপর থেকে তার বইয়ের প্রকাশকরা হুমকি পেয়ে আসছিলেন। বাংলাদেশে গত কয়েক বছরে ৪ ব্লগার খুন হয়েছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পুলিশ বলছে সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে ১০১টি দেশীয় তৈরি বোমা এবং
রাশিয়ার একটি যাত্রী বিমান
ছাত্র শিবিরের দুজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তাদের দাবি, গোপন সূত্রে খবর পেয়ে তারা দুটি স্থানে অভিযান চালিয়ে বোমা এবং অস্ত্র সহ ওই দুজনকে আটক করে। পুলিশ জানায় অভিযান অব্যাহত আছে। এদিকে ফেঞ্চুগঞ্জে চীনের অর্থায়নে নির্মিত দেশের বৃহত্তম সার কারখানায় কমপক্ষে ২৫০ চীনা নাগরিক কর্মরত রয়েছেন, যাদের মধ্যে শতাধিক চীনা প্রকৌশলীও আছেন। তবে কর্মকর্তারা জানিয়েছেন, আগে থেকেই চীনের নাগরিকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শুনছিলেন আমির খসরুর একটি রিপোর্ট। বাংলাদেশে সিলেটের ফেঞ্চুগঞ্জ এলাকার পাইপগান এবং বোমা উদ্ধারের যে রিপোর্টটি সেটি। এবারে আন্তর্জাতিক অঙ্গনের একটি খবরে যাচ্ছি। রাশিয়ার একটি যাত্রী বিমান মিশরের আকাশে বিধ্বস্ত হলে বিমানে থাকা ২২৪ জনের সকলেই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। মিশরের প্রধানমন্ত্রী শেরিফ ইসমাইল দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন। জানা গেছে, মিশরের পর্যটন শহর শর্ম এল শেখ থেকে উড্ডয়নের আধা ঘণ্টার মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়। রাশিয়ার যাত্রী বিমান এয়ারবাস A321 মিশরের শর্ম এল শেখ শহর থেকে ৭ ক্রু সদস্য এবং ১৭ জন শিশুসহ ২১৭ জন যাত্রী নিয়ে সেন্ট পিটার্সবার্গের উদ্দেশ্যে রওনা হয়। মিশরীয় কর্তৃপক্ষ জানায়, উড্ডয়নের প্রায় আধা ঘণ্টা পর ভূমধ্যসাগরের উপকূলে সিনাইয়ের হাসানা নামক একটি পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। মিশরীয় উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে বিমানের বিভিন্ন অংশ উদ্ধার করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের উদ্দেশ্যে রবিবার জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন। দুর্ঘটনার কারণ জানা যায়নি। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে বিমানটি গুলি করে বিধ্বস্ত করা হয়নি, বলেছে, বিমানটি উড্ডয়নের নির্ধারিত উচ্চতা 9,100 মিটার উচ্চতায় পৌঁছার পর এয়ার নিয়ন্ত্রণ কেন্দ্রের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, রাডারের আওতার বাইরেও চলে যায়। তবে কেউ কেউ আবার বলছে, পাইলট রেডিওর মাধ্যমে সমস্যার কথা বলেছিলেন এবং কাছাকাছি কোথাও অবতরণ করা যায় কিনা এমন পরামর্শ চেয়েছিলেন। স্থানীয় সময় 5:51 উড্ডয়ন করে বিমানটি এবং 23 মিনিট পর তা বিধ্বস্ত হয়।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
মধ্য এশিয়ার 5টি দেশ সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এখন কিরগিজস্তান অবস্থান করছেন। সেখানকার মানবাধিকার সংগঠন আশা করছে তিনি মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কথা বলবেন। শনিবার পুরো দিন কিরগিজস্তানে নানা কর্মসূচি শেষে তিনি উজবেকিস্তান, কাজাকস্তান, তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তান সফর করবেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক এবং বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্য নিয়ে জন কেরি এ সফর কর্মসূচি হাতে নিয়েছেন। সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করতে যুক্তরাষ্ট্রের তরফে সেখানে শিগগিরই স্থলবাহিনী পাঠানো হবে। সিরিয়ার সংঘাত নিরসনে কূটনৈতিক পথ খুঁজতে শুক্রবার ভিয়েনায় যখন বিশ্ব নেতৃবৃন্দের আলোচনা চলছিল, তার পরপরই এই ঘোষণা আসে। ভিয়েনা বৈঠকে সিরিয়ায় রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা শেষ হয়। সিরিয়ার যুদ্ধবিরতি সম্ভব কি না তা নিয়ে জাতিসংঘের নেতৃত্বে সিরিয়া সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে আলোচনার উদ্যোগ গ্রহণের ব্যাপারে সমঝোতার মধ্য দিয়ে। পরে এ বিষয়ে বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি বলেন, আমরা সমঝোতায় এসেছি যে জাতিসংঘ সিরিয়ায় যুদ্ধবিরতির লক্ষ্যে প্রচেষ্টা চালাবে এবং তার পাশাপাশি দেশটিতে স্থিতি প্রতিষ্ঠার প্রয়াসও চালাবে। যে সকল বিষয়ে দুপক্ষের মধ্যে মতানৈক্য রয়েছে তা কমিয়ে আনার লক্ষ্যে আগামী কয়েকদিন ধরেই আলোচনা চলবে এবং 2 সপ্তাহের মধ্যেই আমরা আবারও আলোচনায় বসব, এমন কথা বলেন জন কেরি। জন কেরি আরও বলেন, শুক্রবারের আলোচনা ছিল মূলত আস্থা প্রতিষ্ঠার আলোচনা। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ অবশ্য বলেছেন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া কেউই চায় না অন্যের হয়ে লড়তে। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনা কমান্ডার বলেছেন, গত 14 বছরের আফগান যুদ্ধে আল কায়েদার সর্ববৃহৎ ট্রেনিং ক্যাম্প হামলা করতে সমর্থ হয়েছেন তারা। জেনারেল জন ক্যাম্পবেল ওয়াশিংটন পোস্টে দেওয়া সাক্ষাৎকারে বলেন, দক্ষিণ আফগানিস্তানে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় আল কায়েদার প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে 11 অক্টোবর চালানো তাদের বিমান হামলায় অন্তত 160 জন আল কায়েদা যোদ্ধা নিহত হয়। প্রেসিডেন্ট বারাক ওবামা 2016 সালের পুরো সময় জুড়ে আফগানিস্তানে 9,800 সেনাবহর রাখবার ঘোষণা দেওয়ার কয়েকদিন আগে এই অভিযান চালানো হয়। জেনারেল ক্যাম্পবেল বলেন, আল কায়েদার ওই প্রশিক্ষণ শিবিরটি এমন একটি স্থানে যা কেউ বুঝতেই পারবে না যে সেখানে কোনো প্রশিক্ষণ শিবির রয়েছে। শনিবার হ্যালোইন দিবস। যুক্তরাষ্ট্র জুড়ে হাজার হাজার বাচ্চা রকমারি পোশাকে সজ্জিত হয়ে বাড়ি বাড়ি দোকানে দোকানে চকলেট সংগ্রহ করবে। শুক্রবার হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফার্স্ট লেডি মিশেল ওবামা নানান রকম পোশাকে সজ্জিত বাচ্চাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদেরকে নানা রকম উপহার দেন। হ্যালোইন উপলক্ষে হোয়াইট হাউসের তরফে উপহার নিতে আসা বাচ্চাদের মধ্যে হতে পোপের পোশাক পরা এক বাচ্চাকে শীর্ষ পুরস্কার বিজয়ী ঘোষণা করেন প্রেসিডেন্ট ওবামা। অপরাধ বিষয়ক বিচার পদ্ধতি সংস্কারের উপর জোর দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। শনিবার সাপ্তাহিক ভাষণে তিনি বলেন, নানা কিছুর মধ্যে যুক্তরাষ্ট্রও রয়েছে, দারিদ্র, অপরাধিত্ব, কারাভোগ ইত্যাদি, এবং এসব অনেক আমেরিকানকে দুর্বল করে দেয়। প্রেসিডেন্ট বিশ্বাস করেন, অপরাধ বিষয়ক বিচার প্রক্রিয়া আরও উন্নত করলে, স্বচ্ছ করলে, কার্যকর করলে ওইসব দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব। এ কারণেই সাম্প্রতিক সময়ে তিনি দেশের বিভিন্ন স্থান সফর করেন। যারা অপরাধ সংক্রান্ত বিষয় এবং আইন শৃঙ্খলা রক্ষার সঙ্গে জড়িত তাদের সঙ্গে নানা বিষয় নিয়ে কথাও বলেন তিনি। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, সীমান্তের চেকপয়েন্টে এক ফিলিস্তিনি এক ইসরায়েলি নিরাপত্তা কর্মীকে ছুরিকাঘাত করতে গেলে নিরাপত্তারক্ষীরা তাকে গুলি করে হত্যা করে। পশ্চিম তীরের আল জামালা সেনা চেকপয়েন্টে শুক্রবার ঘটে ওই ঘটনা। ইসরায়েল ফিলিস্তিনিদের মধ্যে সর্বসাম্প্রতিক সময়ের সংঘাতে নিহতদের মধ্যে এটি ছিল সবচেয়ে কম বয়সী একজন ফিলিস্তিনি। পররাষ্ট্রমন্ত্রী থাকবার সময় হিলারি ক্লিন্টনের ইমেল বিষয়ে আদালতের এক নির্দেশের বরাত দিয়ে হোয়াইট হাউস কর্মকর্তারা বলেছেন, প্রেসিডেন্ট ওবামা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের মধ্যকার কোনো ইমেল যোগাযোগ জনসম্মুখে উন্মুক্ত করা হবে না। হোয়াইট হাউসের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, এখন এই যোগাযোগের বিষয়টি উন্মুক্ত করবার মানে হচ্ছে প্রেসিডেন্টের ক্ষমতায় থাকাকালীন সময়ে তার অনেক কিছু গোপন রাখার যে ঐতিহ্য তা আর বজায় থাকবে না। হোয়াইট হাউস কর্তৃপক্ষ পরিকল্পনা করছে 2017 সালের জানুয়ারি মাস, অর্থাৎ প্রেসিডেন্ট ওবামা তাঁর দায়িত্ব শেষ না করা পর্যন্ত ইমেলগুলো গোপন রাখা হবে। সুপ্রিয় শ্রোতা, কলকাতা শহরের একটি খবর রয়েছে, সেটি আমরা সংক্ষিপ্ত সংবাদে আপনাদেরকে জানাব।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে। বাংলাদেশ সমাচার, বাংলাদেশ সমাচার এসেছে কলকাতা থেকে আমাদের কলকাতা প্রতিনিধি, ভয়েস অফ আমেরিকার কলকাতা প্রতিনিধি শেখ আজিজুর রহমান। তার পাঠানো একটি রিপোর্টে লিখছেন যে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির এক নেতা সরকারকে অস্থিতিশীল করবার ষড়যন্ত্রের অংশ হিসেবে গত মাসে ঢাকায় এক ইতালীয় ত্রাণকর্মীকে হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন সরকারের এক সিনিয়র মন্ত্রীর, এমন অভিযোগ নাকচ করে দিয়েছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি। 28 সেপ্টেম্বরের ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ 3 জন সহ মোট 4 জনকে গ্রেফতারের 2 দিন পর ঢাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, পুলিশের কাছে অকাট্য প্রমাণ রয়েছে যে বিএনপির মধ্যম সারির নেতা এম এ কাইয়ুম ওই অপরাধ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন। শেখ আজিজুর রহমানের রিপোর্টের বঙ্গানুবাদ শোনাচ্ছেন তাওহিদুল ইসলাম।
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির এক নেতা সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে গত মাসে ঢাকায় একজন ইতালীয় ত্রাণকর্মীকে হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন সরকারের এক শীর্ষ পর্যায়ের মন্ত্রীর, এমন অভিযোগ নাকচ করে দিয়েছে বিএনপি। 28 সেপ্টেম্বরে সেজারে ট্যাভেলা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ 3 জন সহ মোট 4 জনকে গ্রেপ্তারের 2 দিন পর ঢাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পুলিশের কাছে অকাট্য প্রমাণ রয়েছে যে বিএনপির মধ্যম সারির নেতা এম এ কাইয়ুম ওই অপরাধ ও ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল এবং কাইয়ুম ওই ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী।
যে সেই লোকটিও মানে সেই ষড়যন্ত্রের একজন নায়ক এবং তার পিছনে আরো কিছু আছে, সেগুলোর জন্যই আমরা আপনাদেরকে আরো 2-1 দিন পরে সব খোলাসা করে বলবো। এটা ভাড়াটিয়া খুনি এবং তাদেরকে নিয়োগ করা হয়েছিল এই খুনটা পরিচালনা করার জন্য।
কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ ভয়েস অফ আমেরিকাকে বলেন, তাদের দলের পক্ষ থেকে কেউই ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়। সরকার এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে।
এমনি তো আমাদের অনেক নেতা কর্মীরা জেলে আছেন, এইভাবে আরো মিথ্যাচার করে কাহিনী বানিয়ে আমাদের সিনিয়র নেতাদেরকে জেলে পুরে যাতে আমরা আন্দোলন ভবিষ্যতে না করতে পারি, তারই একটি নির্লক্ষ্য বলে আমরা মনে করছি।
ঢাকায় বন্দুক হামলায় ট্যাভেলা নিহত হওয়ার 5 দিনের মাথায় 3 অক্টোবর ঢাকা থেকে 330 কিলোমিটার দূরে রংপুরে জাপানি কৃষি বিশেষজ্ঞ হোসে কোনিওকে তার খামারের কাছাকাছি অজ্ঞাত হামলাকারীরা হত্যা করে। ইসলামিক স্টেট খুব দ্রুত ওই হামলার দায়িত্ব স্বীকার করে। তবে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ওই দাবি উড়িয়ে দিয়ে বলেছেন, ওই গ্রুপটির বাংলাদেশে পা রাখারই সুযোগ নেই, বরং তারা ওই 2 হত্যাকাণ্ডের জন্য স্থানীয় ইসলামপন্থী জঙ্গিদের দায়ী করছেন। গত সোমবার পুলিশ জানিয়েছে ট্যাভেলা মামলায় গ্রেপ্তার 4 জনের 3 জন বলেছে তারা এক বড় ভাইয়ের নির্দেশে ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকার সাবেক কাউন্সিলর বড় ভাই কাইয়ুম এখন মালয়েশিয়ায় বসবাস করেন, আর স্থানীয় বেশ কয়েকটি সংবাদপত্র পুলিশের বরাত দিয়ে খবর ছাপায় বিএনপি নেতা হাবিবুর নবী খান সোহেল ভাড়াটে খুনি দিয়ে জাপানি নাগরিককে হত্যার পর ভারতে পালিয়ে গেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শীঘ্রই তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে।
তাদের বেলায় আমাদের যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, ইন্টারপোল সবকিছু আমরা অ্যাক্টিভ করব, সবকিছুর মাধ্যমেই তাদেরকে আনার প্রচেষ্টা নেব।
এদিকে জাপানি নাগরিক হত্যাকাণ্ডের 1 সপ্তাহ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই হত্যাকাণ্ডের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দায়ী করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিষয়টিকে দেখছেন তার দলকে কলঙ্কিত করার মিশন হিসেবে। আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানি বলছেন, নূতন ষড়যন্ত্র
হাজারের গাড়ি জ্বালিয়ে দিয়েছে এবং এতে প্রায় 200-এর বেশি মানুষকে প্রাণ দিতে হয়েছে। এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিল, লক্ষ্য ছিল একটাই, যে সরকার কনস্টেবল করে তারা সরকারের পদম ঘুরিয়ে রাষ্ট্রক্ষমতায় যেতে চাই। ওইটা ব্যর্থ হওয়ার পরে এখন তারা সরকার করে অন্যভাবে সৃষ্টি করার জন্য
একটা ঘটনা ঘটার সাথে সাথে কোন তদন্ত ছাড়াই যখন সরকার প্রধান বলে দেয় যে এর জন্য বিএনপি দায়ী, তখন তার অধীনস্থ যারা কর্মচারী তাদের এটা যেন দায়িত্বই হয়ে পড়ে যে এটা এস্টাবলিশ করা যে উনি
যাবেন। ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের প্রধান অধ্যাপক আলিরিয়াজ মনে করেন, অপরাধী যেই হোক না কেন তার শাস্তি নিশ্চিত হতে হবে।
These political parties would start pointing finger at each other and the law and order, law enforcing agencies would be in a confused state of confusion that what they need to do, and All these things create an environment within which this kind of groups, whether they are driven by the religious ideology or
driven by simply... তিনি বলেন, রাজনৈতিক দলগুলো একে অপরের দিকে ইশারা করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করবে তা নিয়ে তারা বিভ্রান্ত। এসব কারণে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যাতে ধর্মীয় মতাদর্শ দ্বারা চালিত ওই ধরনের গ্রুপ অপরাধ কার্যক্রম চালিয়ে যেতে পারে, ফলে দিন শেষে তারা পরিস্থিতির সুযোগ নিচ্ছে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আফ্রিকার দেশগুলোর সঙ্গে শীর্ষ সম্মেলনে ভারতের কি প্রাপ্তি, এই জিজ্ঞাসারই জবাব নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত। দিল্লি শীর্ষ সম্মেলনের ভিত্তিতে
দিল্লিতে টানা চার দিন ধরে আফ্রিকার 54টি দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে ভারতের ঠিক কি প্রাপ্তি হলো। সরকারি মহল বলছে সাধারণভাবে কয়েকটি নির্দিষ্ট বৃহৎ শক্তি আর প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়েই মাথা ঘামিয়ে এসেছেন ভারতীয় প্রশাসন ও কূটনৈতিক কর্তারা। এবার দেশের রাজধানীতে এতগুলি আফ্রিকার দেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চোখ খুলে দিয়েছে রাজনৈতিক ও প্রশাসকদের। যেমন আফ্রিকার মানচিত্রে ঠিক কোথায় নাইজেরিয়া, কিংবা ওদেশ থেকে যে ইউরেনিয়াম পেতে পারে ভারত, এতদিন কজন কর্মকর্তা সে খবর রাখতেন, অথবা গিনি দেশটি থেকে যে বিপুল পরিমাণে কাজু বাদাম আমদানি করতে পারে ভারত, সে খবরই বা কজনের জানা ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনের শেষে বলেছেন এবার থেকে 54টি দেশের প্রতিটির সঙ্গেই যোগাযোগ নিকটতর করবার কাজ যেন ঢিলেমিতে আটকে না যায় সেটা খেয়াল রাখবে একটি যৌথ নজরদারি কমিটি। ভাবনা আর তার প্রয়োগের মধ্যে যেন ফাঁক না রয়ে যায় সেটা খেয়াল রাখা হবে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদের শিরোনাম অংশে সেলিম হোসেন ইতিমধ্যেই আপনাদের জানিয়েছেন যে কলকাতা শহরের বেশ কয়েকটি কলেজের ওয়েবসাইট পাকিস্তানিরা নাকি হ্যাক করেছে বলে অভিযোগ নিয়ে কলকাতা থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন। আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্টটি এরকম।
একই সঙ্গে হ্যাক হয়ে গেল শহরের বেশ কয়েকটি কলেজের ওয়েবসাইট। উত্তর কলকাতার মহারাজা মনীন্দ্র চন্দ্র কলেজ, মহারানী কাশেশ্বরী, রামমোহন, বিবেকানন্দ কলেজ ফর উইমেন, জর্জ গ্রুপ অফ কলেজ, আনন্দমোহন কলেজের ওয়েবসাইটগুলি হ্যাক হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কলকাতা শহরের বুকেই। ওয়েবসাইটগুলি খোলার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে ওগুলি পাকিস্তানি হ্যাকারদের মাধ্যমে হ্যাক হয়েছে। জর্জ গ্রুপ অফ কলেজের হোম পেজে ভারত সম্পর্কে বিদ্বেষমূলক বিভিন্ন মন্তব্য লেখা রয়েছে। ওয়েবসাইটটি হ্যাক হওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা কলকাতা শহরে। জর্জ গ্রুপ অফ কলেজ কর্তৃপক্ষের থেকে জানানো হয়েছে বিষয়টি তাদের নজরে এসেছে। বিষয়টি পুলিশ কিংবা উচ্চশিক্ষা দপ্তরে তাদের পক্ষ থেকে এখনো জানানো হয়নি। কিন্তু জানানো না হলেও বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজ্য প্রশাসন ও পুলিশ কড়া নজরদারি বিষয়টির উপর রাখছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ওয়েলকাম টু ইংলিশ ইন এ মিনিট।
না, ঠিক এক মিনিটে নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার।
শুনবেন এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন রয়েছে।
শ্রীলঙ্কার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের অব্যাহত প্রয়াসের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র দূতাবাস সুপ্রাচীন রাজাগালা বৌদ্ধ মন্দির এবং অনুরাধা প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সংরক্ষণ এবং প্রাচীন কীর্তি প্রদর্শন বাবদ অতিরিক্ত $3 কোটি অনুদান দেবে। নতুন এই অনুদানের আওতায় রাজাকালা মন্দিরের সংরক্ষণ বাবদ শ্রী জয়বর্ধনাপুরা বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের ফান্ডস ফর কালচারাল প্রিজারভেশন AFCP মারফত $150,000 অনুদান লাভ করবে। এই অর্থ সহায়তায় বৌদ্ধ মন্দিরের বিশদ ভূমি জরিপ এবং প্রাচীন বৌদ্ধ যাজকদের ব্যবহৃত কতিপয় গুরুত্বপূর্ণ ব্যবহার্য সামগ্রী সংরক্ষণ করা সম্ভব হবে। এই প্রকল্পে যুক্তরাষ্ট্রের সহায়তায় এটা হবে দ্বিতীয় ধাপ। $2013 অনুদানের পর এই অতিরিক্ত অর্থ দেয়া হচ্ছে। শ্রী জয়বর্ধনপুরা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রফেসর পিবি মান্নাওয়ালা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের অংশীদারিত্ব একটি মহৎ উদ্যোগ, যা আমাদেরকে প্রাচীন বৌদ্ধ ভিক্ষুদের জীবন সম্পর্কে জানবার সুযোগ করে দিয়েছে। এছাড়াও আরও $150,000 শ্রীলঙ্কার প্রত্নতত্ত্ব বিভাগকে অনুদান হিসেবে দেওয়া হবে, যা অনুরাধাপুরা জাদুঘরের পুরাকীর্তি সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের জন্য ব্যয় করা হবে। শ্রীলঙ্কার সবচেয়ে অন্যতম দর্শনীয় এই জাদুঘরের সহায়তায় 2009 এবং 2012 সালে অনুদান দেওয়া হয়েছিল। অনুরাধাপুরা প্রকল্পে প্রত্নতাত্ত্বিক সংরক্ষণে নিয়োজিত অনুষ্কা কস্তুরি বলেন তাঁর কথায়, অর্থাভাব এবং রুগ্ন সংরক্ষণ ব্যবস্থা আমাদের ইতিহাসের মূল্যবান একটি অংশকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। এখন ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা সংরক্ষণ করতে পারব। যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের AFCP অর্থ সহায়তায় 2005 সাল থেকে শ্রীলঙ্কায় 15টি সংরক্ষণ প্রকল্পে সহায়তা প্রদান করেছে, যে প্রতিশ্রুত সাহায্যের পরিমাণ ছিল $730,000। যুক্তরাষ্ট্র সরকার শ্রীলঙ্কার মতো অংশীদার দেশের সঙ্গে শ্রীলঙ্কার জনগণের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সহায়তা করতে পেরে গর্বিত বোধ করছে।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। আর এখন শ্রোতাদের ইমেল, ফোন, ফ্যাক্স, ফেসবুক ফ্যান পেজ, ওয়াল, ডাকে পাওয়া প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে আমাদের আজকের মিতালি। আজকের মিতালি উপস্থাপন করছেন তাহেরা কিবরিয়া।
শ্রোতা বন্ধুদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আসরের প্রথম চিঠি একটি ইমেল, লিখেছেন মোহাম্মদ সবুজ মিয়া, গ্রাম রামদাস শিববাড়ি, ডাকঘর বড়বাড়ি, লালমনিরহাট থেকে। লিখেছেন, 28 অক্টোবর আমার জীবনের প্রথম ও একমাত্র বিনোদন যন্ত্র রেডিও মশারির উপর থেকে ঘরের মেঝেতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। ভাই সবুজ মিয়া, খুব দুঃখিত যে আপনার রেডিওটি ভেঙে গিয়েছে, তবে বুঝতে পারলাম না আপনার রেডিওটি মশারির উপরে কি করে গেল। তবে আপনি তো ইমেল করেই আমাদের সঙ্গে যোগাযোগ করে থাকেন, তো আমাদের প্রতিদিনের অনুষ্ঠান যথারীতি একই সময়ে আমাদের ওয়েবসাইট থেকেও শুনতে পারেন। কিন্তু আমাদের ওয়েবসাইটের ঠিকানা voabangla.com। আপনার ইমেলের জন্য অনেক ধন্যবাদ। এর পরের ইমেলটি পাঠিয়েছেন মুকুল সর্দার, সহকারী শিক্ষক, খেজুরিয়া বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাকঘর বাণীশান্তা, খুলনা থেকে। লিখেছেন, শুভেচ্ছা সকলের জন্য। 28 অক্টোবর হ্যালো ওয়াশিংটনে দুর্যোগ মোকাবেলা ও প্রস্তুতি নিয়ে আলোচনা শুনলাম, খুব ভালো লাগলো। ধন্যবাদ সময় উপযোগী গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে হ্যালো ওয়াশিংটনে আলোচনা করার জন্য। ভাই মুকুল সর্দার, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের কাছে ইমেল করে আপনার মতামত জানানোর জন্য। আশা করি আবারও লিখবেন। পরের চিঠিটি লিখেছেন মোহাম্মদ মতিউর রহমান, গ্রাম ও ডাক বিড়বিড়ি, হাতিয়া থেকে। ভাই মতিউর রহমান, আপনি আমাদের অনুষ্ঠানে প্রচারিত আন্তর্জাতিক কিছু বিষয় উল্লেখ করেছেন, আশা করি আমাদের অনুষ্ঠান শোনা অব্যাহত রাখবেন এবং আবারও লিখবেন। চিঠির জন্য অনেক ধন্যবাদ। এর পরের চিঠিটি লিখেছেন সুবর্ণা খানম, মতিঝিল কলোনি, মতিঝিল, ঢাকা থেকে। ছোট্ট চিঠি লিখেছেন, লিখেছেন, আপনাদের রেডিও অনুষ্ঠান প্রতিদিন শোনার চেষ্টা করি এবং অত্যন্ত ভালো লাগে, তবে টিভি অনুষ্ঠান দেখার চেষ্টা করি। আপনাদের টিভি অনুষ্ঠানগুলো কোন কোন চ্যানেলে প্রচারিত হয় জানাবেন। ভাই সুবর্ণা খানম, অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান শোনার জন্য। আর আমাদের টেলিভিশন অনুষ্ঠানগুলো প্রচারিত হয় NTV-তে, ATN এবং দেশ টিভিতে। আশা করি টেলিভিশনের পর্দার দিকে নজর রাখবেন। আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ, আশা করি আবারও লিখবেন। এর পরের চিঠিটি লিখেছেন মতিলাল, বেলেগোলা মেটেগানি, মাইসুর, কর্ণাটকা রাজ্য থেকে। ভাই মতিলাল, টেলিফোনে আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, আপনি যদি টেলিফোন নাম্বার আবার পাঠান নিশ্চয়ই আমরা আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। কর্ণাটকা রাজ্য থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। শ্রোতাবন্ধুরা, হাতে আর সময় নেই, আপনারা আমাদের কাছে ডাকযোগে এবং ফেসবুক ফ্যান পেজে ও ইমেল করে আপনারা প্রশ্ন এবং মন্তব্য করতে পারেন। আর সেই সঙ্গে আপনাদের ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
আর এখন শেষ পর্বে সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন সেলিম হোসেন।
রাশিয়ার একটি যাত্রী বিমান মিশরের আকাশে বিধ্বস্ত হলে বিমানে থাকা 224 জনের সকলেই মারা যায়।
মিশরের প্রধানমন্ত্রী শেরিফ ইসমাইল দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন। জানা গেছে, মিশরের পর্যটন শহর শর্ম এল শেখ থেকে উড্ডয়নের আধা ঘণ্টার মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের উদ্দেশ্যে রবিবার জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন। দুর্ঘটনার কারণ জানা যায়নি। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে বিমানটি গুলি করে বিধ্বস্ত করা হয়নি। বলেছে, বিমানটি উড্ডয়নের নির্ধারিত উচ্চতা 9,100 মিটার উচ্চতায় পৌঁছার পর এয়ার নিয়ন্ত্রণ কেন্দ্রের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, রাডারের আওতার বাইরেও চলে যায়। কেউ কেউ অবশ্য বলছেন, পাইলট রেডিওর মাধ্যমে সমস্যার কথা বলেন এবং কাছাকাছি কোথাও অবতরণ করা যায় কিনা সে পরামর্শও চেয়েছিলেন। স্থানীয় সময় 5:51 উড্ডয়ন করে বিমানটি এবং 23 মিনিট পর তা বিধ্বস্ত হয়। মধ্য এশিয়ার 5টি দেশ সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এখন কিরগিজস্তান অবস্থান করছেন। সেখানকার মানবাধিকার সংগঠনসমূহ আশা করছে তিনি মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে কথা বলবেন। শনিবার পুরো দিন কিরগিজস্তানে নানা কর্মসূচি শেষে তিনি উজবেকিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তান সফর করবেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক এবং বন্ধুত্বের সম্পর্ক আরও সুদৃঢ় করবার লক্ষ্যে জন কেরি এ সফর কর্মসূচি হাতে নিয়েছেন। সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করতে যুক্তরাষ্ট্রের তরফে সেখানে শিগগিরই স্থলবাহিনী পাঠানো হবে। সিরিয়ায় সংঘাত নিরসনে কূটনৈতিক পথ খুঁজতে শুক্রবার ভিয়েনায় যখন বিশ্ব নেতৃবৃন্দের আলোচনা চলছিল, তার পরপরই এ ঘোষণা করা হল। ভিয়েনা বৈঠকের সিরিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা শেষ হয়। সিরিয়ায় যুদ্ধবিরতি সম্ভব কি না তা নিয়ে জাতিসংঘের নেতৃত্বে সিরিয়া সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে আলোচনার উদ্যোগ গ্রহণের ব্যাপারে সমঝোতার মধ্য দিয়ে পরে এ বিষয়ে বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি বলেন, আমরা সমঝোতায় এসেছি যে জাতিসংঘ সিরিয়ায় যুদ্ধবিরতির লক্ষ্যে প্রচেষ্টা চালাবে এবং তার পাশাপাশি দেশটিতে স্থিতি প্রতিষ্ঠার প্রয়াস চালাবে। যে সকল বিষয়ে দুপক্ষের মধ্যে মতানৈক্য রয়েছে তা কমিয়ে আনার লক্ষ্যে আগামী কয়েকদিন ধরে আলোচনা চলবে এবং 2 সপ্তাহের মধ্যেই আমরা আবারও আলোচনায় বসব। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনা কমান্ডার বলেছেন, গত 14 বছরে আফগানিস্তান যুদ্ধে আল কায়েদার সর্ববৃহৎ ট্রেনিং ক্যাম্প হামলা করতে সমর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। জেনারেল জন ক্যাম্পবেল বলেছেন ওয়াশিংটন পোস্টে দেওয়া এক সাক্ষাৎকারে, দক্ষিণ আফগানিস্তানে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় আল কায়েদার প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে 11 অক্টোবর চালানো তাদের বিমান হামলায় অন্তত 160 জন আল কায়েদা যোদ্ধা নিহত হয়। শনিবার হ্যালোইন দিবস। যুক্তরাষ্ট্র জুড়ে হাজার হাজার বাচ্চা রকমারি পোশাকে সজ্জিত হয়ে বাড়ি বাড়ি দোকানে দোকানে চকলেট সংগ্রহ করবে। শুক্রবার হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফার্স্ট লেডি মিশেল ওবামা নানা রকম পোশাকে সজ্জিত বাচ্চাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। হ্যালোইন উপলক্ষে হোয়াইট হাউসের তরফে উপহার নিতে আসা বাচ্চাদের মধ্যে হতে পোপের পোশাক পরা এক বাচ্চাকে শীর্ষ পুরস্কার বিজয়ী বলে ঘোষণা করেন প্রেসিডেন্ট ওবামা সহাস্যে। অপরাধ বিষয়ক বিচার পদ্ধতির সংস্কারের ওপর জোর দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। শনিবার সাপ্তাহিক ভাষণে প্রেসিডেন্ট বলেন, নানা কিছুর মধ্যে যুক্তরাষ্ট্রেও রয়েছে দারিদ্র, অপরাধিত্ব, কারাভোগ ইত্যাদি, এবং এসব অনেক আমেরিকানকে দুর্বল করে দেয়। প্রেসিডেন্ট বিশ্বাস করেন, অপরাধ বিষয়ক বিচার প্রক্রিয়া আরও উন্নত করে স্বচ্ছ কার্যকর করার মাধ্যমে ওসব দুর্বল দিকগুলো কাটিয়ে ওঠা সম্ভব এবং এ কারণেই সাম্প্রতিক সময়ে তিনি বেশ দেশের বিভিন্ন স্থানে সফর করছেন এবং অপরাধ সংক্রান্ত বিষয় ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আলোচনা করছেন। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, সীমান্তের চেকপয়েন্টে এক ফিলিস্তিনি এক ইসরায়েলি নিরাপত্তা কর্মীকে ছুরিকাঘাত করতে গেলে নিরাপত্তা রক্ষীরা তাকে গুলি করে হত্যা করে। পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় হিলারি ক্লিনটনের ইমেল বিষয়ে আদালতের এক নির্দেশের বরাত দিয়ে হোয়াইট হাউস কর্মকর্তারা বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামা ও হিলারি ক্লিনটনের মধ্যে কোনো ইমেল যোগাযোগ জনসম্মুখে উন্মুক্ত করা হবে না।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এ অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন কেলভিন ফাওলার। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.